আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুরার ফজিলত ও বিষয়বস্তু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং মোবারকবাদ। দুরুদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত হাদিসে মোবারকাতে বর্ণিত হয়েছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাজমাউ জাওয়াইদ নামক কিতাবের মধ্যে বয়ান করেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেস্তা আমার কবরে নিযুক্ত করেছেন, আতাহু আসমা আল খলাইক, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি দান করা হয়েছে, ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আব লাগনি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলান কদ সাল্লা আলাইক। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পড়বে, তবে সে আমাকে তার এবং তার পিতার নাম পেশ করবে আর এভাবে বলবে যে অমুকের পুত্র অমুক আমার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। তো দর্শক, আমাদেরও উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। আমরা যত বেশি প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব, আমাদের নাম পিতার নাম সহ প্রিয় নবীর দরবারে উপস্থাপন করা হবে, বারবার প্রিয় নবীর দরবারে পেশ করা হবে, তো এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় এক মুমিনের জন্য কি হতে পারে যে তার নাম তার রাসূলের দরবারে বারবার উপস্থাপন করা হয়। তাই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের অনুষ্ঠানে আমরা সূরা আলে ইমরানের কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। সূরা আলে ইমরান এটি মদনী সূরা, অর্থাৎ হিজরতের পর অবতীর্ণ হয়েছে। এর মধ্যে 20টি রুকু এবং 200টি আয়াত রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কোরআনে পাকের সূরার নাম তার বিষয়বস্তুরকে সামনে রেখেই নামকরণ করা হয়। যেমন সূরা আলে ইমরানকে আলে ইমরান দ্বারা নামকরণ এর জন্য করা হয়েছে, কারণ এখানে হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কন্যা সন্তান হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র সন্তান হযরত ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বিধায় এই সূরার নাম সূরা আলে ইমরান রাখা হয়েছে। এখানে আরেকটি চমৎকার জিনিস যা বোঝার রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সূরার নাম তার প্রিয় বান্দাদের নাম হিসাবে রেখেছেন। যেমন কোরআনে পাকের মধ্যে একটি সূরা আছে সূরা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম সূরা ইব্রাহিম রাখা হয়েছে। অনুরূপভাবে আরেকটি সূরা সূরা লোকমান, লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে রাখা হয়েছে। অনুরূপভাবে সূরা মরিয়াম একটি সূরা, সূরা মুহাম্মদ আমাদের প্রিয় নবীর নাম অনুসারে একটি সূরার নাম এটি রাখা হয়েছে। অনুরূপভাবে সূরা কাহাফ, কোরআনে পাকে যে আসহাবে কাহাফদের আলোচনা হয়েছে, যে আল্লাহওয়ালারা নিজেদের ইমানের নিরাপত্তার জন্য, নিজেদের ইমানকে হেফাজত করার জন্য একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে প্রায় 300 বছর শুয়েছিলেন, তো আসহাবে কাহাফগণ যেহেতু একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, তো এই পাহাড়ের গুহার নাম অনুসারে সূরাতুল কাহাফ একটি সূরাও আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এটা মূলত এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যে উলামায়ে কেরামগণ এর হিকমত বয়ান করেন যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সম্মান এবং মর্যাদা বিশ্ববাসীর নিকট প্রকাশ করেছেন। মূলত বিশ্ববাসীর নিকট প্রকাশ করার জন্য তাদের শান মান মর্যাদা আল্লাহওয়ালাদের, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মাহবুব বান্দা, পছন্দনীয় বান্দা, তাদের সম্মান প্রকাশ করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিভিন্ন আল্লাহওয়ালাদের নামে সুরার নাম নামকরণ করেছেন। আচ্ছা, সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আলোচনা এবং এর ফজিলত বিশেষভাবে বয়ান করেছেন। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ হচ্ছে, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো। অর্থাৎ প্রিয় নবীকে বলা হচ্ছে যে আপনি এই কথাটি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো, অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তো যদি তোমরা প্রিয় নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহাব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন। এই আয়াত তাদের জন্য অবতীর্ণ হয়েছে যারা প্রিয় নবীর যুগে এ কথা বলতো, ও সকল অমুসলিমরা যারা এ দাবি করতো যে আমরা তো পূর্বে থেকেই আল্লাহ তাআলাকে মহাব্বত করি, ভালোবাসি, আমরা তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাই আমাদেরকে প্রিয় নবীর আনুগত্য করার প্রয়োজন নাই। এইগুলো কথা প্রিয় নবীর যুগে অমুসলিমরা বলতো। তাদের এই ভ্রান্ত বিশ্বাসকে খণ্ডন করার জন্য এই আয়াতে মুবারাকা অবতীর্ণ হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ভালোবাসা তখনই কবুল হবে যখন তোমরা প্রিয় নবীর আনুগত্য করবে, প্রিয় নবীকে মহাব্বত করবে, প্রিয় নবীকে ভালোবাসবে। তো যখন প্রিয় নবীকে আনুগত্য করবে তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। তো এই কথাটি এখানে খুব সুন্দরভাবে বয়ান হয়েছে। অনুরূপভাবে সূরা আলে ইমরানের মধ্যে হযরত বিবি মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে খুব বিস্তারিতভাবে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের পূর্বে হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, মাদার, যার নাম হান্না ছিল, তিনি এই মান্যত করেছিলেন যে যদি আমার পুত্র সন্তান হয় তাহলে আমি তাকে মসজিদুল আকসার জন্য ওয়াকফ করে দিব, সে মসজিদুল আকসার খিদমত করবে। কিন্তু ঘটনা এই ঘটলো যে তার পুত্র সন্তান হয়নি, বরং কন্যা সন্তান জন্ম নিল, আর মান্যত করেছিলেন পুত্র সন্তানের ব্যাপারে, কিন্তু তারপরেও তিনি নিজের কন্যা সন্তানকেই হযরত জাকরিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে দিয়ে দিলেন। ওই সময় হযরত জাকরিয়া আলাইহিসসালাম মসজিদুল আকসার দায়িত্বে ছিলেন, তিনি মসজিদুল আকসার দেখাশোনা করতেন, আর বিবি হান্না হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত জাকরিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে দিয়ে দেন। এই যে ঘটনা ঘটেছে, যে মান্যত করেছিলেন পুত্র সন্তানের ব্যাপারে কিন্তু হয়ে গেল কন্যা সন্তান, আর পরবর্তীতে তাকে মান্যত হিসাবে তিনি মসজিদুল আকসার জন্য দিয়ে দিলেন, এই ঘটনা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বয়ান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারুকাল উনসা। অর্থ, যখন তাকে অর্থাৎ মরিয়ামকে প্রসব করল, জন্ম দিল, তখন বলল অর্থাৎ বিবি হান্না বললেন, হে আমার রব, এ তো আমি কন্যা জন্ম দিলাম, কন্যা প্রসব করলাম, এবং আল্লাহর সম্মুখ জানা আছে যা সে প্রসব করেছে, আর ওই পুত্র সন্তান যা সে চেয়েছিল এ কন্যা সন্তানের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে পাকে বয়ান করেছেন। বিবি মরিয়াম তার কন্যা সন্তানের নাম মরিয়াম রাখলেন, অতঃপর তাকে জাকরিয়া আলাইহিসসালামের কাছে নিয়ে যান এবং জাকরিয়া আলাইহিসসালামের কাছে নিজের মান্নাতের কথা খুলে বললেন যে আমি এরকম এরকম মান্নাত করেছিলাম পুত্র সন্তানের ব্যাপারে, কিন্তু হয়ে গেল কন্যা সন্তান, তো আমি তাকেই মসজিদুল আকসার জন্য দিতে চাচ্ছি, আমার এই মান্নাতকে আপনি কবুল করেন। তো জাকরিয়া আলাইহিসসালাম যেহেতু সে সময় মসজিদুল আকসার দায়িত্বে ছিলেন, তিনি হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের তত্ত্বাবধানে রেখে নেন। কিছুদিন পর যখন হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে যান, তখন তিনি একটি নির্দিষ্ট ঘরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, যার নাম হচ্ছে মেহরাব। জি হ্যাঁ, এটাকে বলা হয়তো হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহরাব। তিনি সর্বদা সেখানে ইবাদতে মশগুল থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম তখন অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি সন্তানের জন্য সর্বদাই আল্লাহ তাআলার নিকটে দোয়া করতেন। একদিন তিনি মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মেহরাবে প্রবেশ করলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম একদিন হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মেহরাবে যেখানে তিনি ইবাদত করতেন সেখানে প্রবেশ করলেন, তো হযরত জাকারিয়া আলাইহিসসালাম দেখলেন যে সেখানে এমন অনেক ফল রাখা আছে যেগুলো মৌসুমের ফল নয়, যা দেখে তিনি অবাক হয়ে যান। অর্থাৎ হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এই ফজিলত প্রদান করেছিলেন, এই কারামত প্রদান করেছিলেন যে তিনি যে ঘরে ইবাদত করতেন বা যে মেহরাবে ইবাদত করতেন সেখানে বিভিন্ন রকমের অমৌসুমি ফল উপস্থিত থাকত। গ্রীষ্মকালে শীতকালীন ফল এবং শীতকালে গ্রীষ্মকালীন ফল সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপস্থিত থাকত। এটা অবশ্যই হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক বড় একটি কারামত ছিল যে অমৌসুমি ফল তার মেহরাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে উপস্থিত থাকত। একটা ফল উপস্থিত থাকত খাওয়ার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অদৃশ্য থেকে দেওয়া হতো, তারপরে অমৌসুমি ফল দেওয়া হতো। এটা আরেকটি কারামত। অমৌসুমি ফল অর্থাৎ গ্রীষ্মকালীন সময় শীতকালীন ফল, শীতকালীন সময় গ্রীষ্মকালীন ফল, এটা উপস্থিত থাকত। তো এই ঘটনা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বয়ান করেছেন, যার কিছুটা আয়াত আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মেহরাব, যখন জাকারিয়া আলাইহিসসালাম তার নামাজ পড়ার স্থানে যেত, অর্থাৎ হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মেহরাবে নামাজ পড়তেন সে মেহরাবে স্থানে যখন যেত, তখন তার নিকট নতুন রিজিক পেত। ওয়াজাদা ইনদাহা রিজক, নতুন রিজিক পেত। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, তখন জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে মরিয়াম, এটা তোমার নিকট কোথা থেকে আসলো? এই অমৌসুমি ফল, এই মেহরাবের মধ্যে একটু খাবার হওয়ার কথা না, কোনো রকমের ফল হওয়ার কথা না, এটা তো ইবাদতের স্থান, ইবাদতের জায়গা, তো এখানে আবার অমৌসুমি ফল কোথা থেকে চলে আসলো? তো হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তর দেন, তা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন যে এটা আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ, এই কথা হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন। অতঃপর হযরত জাকারিয়া আলাইহিসসালাম সেই জায়গাতে দাঁড়িয়ে যখন তিনি দেখলেন যে অমৌসুমি ফল, এখানে হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা যেখানে ইবাদত করছেন সেখানে অমৌসুমি ফল, তো হযরত জাকারিয়া আলাইহিসসালাম সেই জায়গায় দাঁড়িয়ে ওই স্থানেই দোয়া করলেন। এর পরবর্তী আয়াতে রয়েছে, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, ওই স্থানে দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিসসালাম তার রবের নিকট প্রার্থনা করলো, আরজ করলো, হে রব, আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপর ইরশাদ করেন কোরআনে পাকে সূরা আলী ইমরানে, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া ক্বাইমু ইউসাল্লি ফিল মিহরাব, তখন ফেরেশতাগণ তাকে সাড়া দিল এবং সে আপন নামাজের স্থানে দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়ছিল। হযরত জাকারিয়া আলাইহিসসালাম নামাজ পড়ছিলেন, ওই সময় ফেরেশতারা জাকারিয়া আলাইহিসসালামকে এই সাড়া দিলেন, এই আহ্বান করলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইয়াহইয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইয়াহইয়া আলাইহিসসালামের সুসংবাদ দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে সন্তান প্রদান করবেন, সন্তানের সুসংবাদ দিয়েছেন। এরপর জাকারিয়া আলাইহিসসালাম তো অবাক হয়ে যান, কারণ তাফসিরের কিতাবে এসেছে যে সময় জাকারিয়া আলাইহিসসালাম সন্তানের দোয়া করেছিলেন সে সময় জাকারিয়া আলাইহিসসালামের বয়স ছিল 120 বছর। এইভাবেই জাকারিয়া আলাইহিসসালামের ঘরে ইয়াহইয়া আলাইহিসসালামের আশার সুসংবাদ তো তিনি পেয়ে গেলেন, কিন্তু তিনি অবাক হলেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে প্রার্থনা করলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনুলি গোলাম ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। বলল, হে আমার রব, জাকরিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার সন্তান কোথা থেকে হবে বা কীভাবে হবে? আমার তো বার্ধক্য এসে পৌঁছেছে, আমি তো খুব বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার বয়স তো অনেক বেশি, এবং আমার স্ত্রীও বন্ধা, তার তো সন্তান হওয়ার সম্ভাবনাই নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, আল্লাহ এভাবেই করেন যা চান। তো আল্লাহ রাব্বুল আলামিন জাকরিয়া আলাইহিস সালামকে ইয়াহিয়া আলাইহিস সালাম প্রদান করলেন, শুধু সন্তান প্রদান করেন নাই, বরং একজন নবীও প্রদান করেছেন। জি হ্যাঁ, ইয়াহিয়া আলাইহিস সালামও আল্লাহ রাব্বুল আলামিনের নবী। তো মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই ঘটনা দ্বারা জানা গেল যে আল্লাহওয়ালাদের ইবাদতের স্থান বা যে স্থানের সাথে আল্লাহওয়ালাদের বা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বিশেষ সম্পর্ক হয়ে যায়, সেই স্থানে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কারণেই হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই স্থানে দাঁড়িয়ে দোয়া করেন, এটা চিন্তা করে যে যে প্রতিপালক মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই স্থানে অমৌসুমি ফল প্রদান করতে সক্ষম, সে মালিক আমাকেও বৃদ্ধ বয়সে সন্তান দিতে সক্ষম। আর ওলেমায়ে কিরামগণ ইরশাদ করেন, এই ঘটনার ভিত্তিতেই যেই স্থানে আল্লাহওয়ালাদের দাফন করা হয়, আল্লাহর ওলিদের মাজার রয়েছে, সেই স্থানে দোয়া করলে দোয়া কবুল হয়, কেননা সেই স্থানে আল্লাহওয়ালাদের শরীর মোবারক রয়েছে। যদি এমন একটা স্থান যেখানে আল্লাহওয়ালা ইবাদত করে বা আল্লাহর ওলি ইবাদত করে বা যেখানে আল্লাহর ওলি বসেছে, সেই স্থানে যদি এমন ফজিলত হতে পারে, তো যেখানে আল্লাহর ওলির দেহ মোবারক রয়েছে, যেখানে স্বয়ং আল্লাহর ওলি অবস্থান করছেন, সেই স্থানে দোয়া করলে দোয়া কেন কবুল হবে না? অবশ্যই দোয়া কবুল হবে, এটি মোবারকময় জায়গা এবং কবুলিয়তের জায়গা। তো আল্লাহওয়ালাদের মাজারে, আল্লাহর ওলিদের মাজারে বা যেখানে তাদের তাবারুক রয়েছে, যে স্থানের সাথে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে, সেই স্থানে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়। আচ্ছা, এই সূরার মধ্যে অর্থাৎ সূরা আলী ইমরানের আরেকটি বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বেতুল্লাহ শরীফের হজের ব্যাপারেও আলোচনা করেছেন। হজের আলোচনাও এই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যেমন সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে, সেটাই যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক। অতপর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা। এবং আল্লাহর জন্য মানব কুলের উপর সে ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে, অর্থাৎ যার সামর্থ্য রয়েছে। ওই সকল মুসলমানদেরকে ভয় করা উচিত যারা হজ ফরজ হওয়ার পরেও হজ করে না। অনেক মুসলমান এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন হজ করার জন্য, কিন্তু তারপরেও তারা হজ করে না। তারা বলে যে আমার মেয়ের বিয়ে আছে, আমার মেয়ের বিয়ের আগে দিয়ে দেই, বা আমার বাবা মাকে আগে হজ করায় দেই, তারপর আমি হজে যাব, আমার কাছে এখন সময় নাই, আমি বৃদ্ধ বয়সে হজে যাব। বৃদ্ধ বয়সে তো আপনার শরীর, আপনার স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। আরে, এটার কি গ্যারেন্টি যে আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারবেন? আবার কন্যা সন্তানের বিবাহ করে তারপর যাব, আমার একটা ব্যবসা একটা প্রজেক্ট আছে, সে প্রজেক্টটা শেষ করে ফেলি তারপর যাব। এভাবে যারা বিলম্ব করে, তো মনে রাখবেন তাদের অনেক গুণা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তারা রাগান্বিত হওয়ার ভাগিদার হয়। হাদিসে মুবারাকাতে রয়েছে তিরমিজি শরীফের, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের হজ করার সামর্থ্য রাখে, অর্থাৎ তার যাতায়াত খরচ এবং সব সুযোগ সুবিধা আছে, কিন্তু তবুও হজ আদায় করে না, তাহলে সে ইহুদি বা খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করুক, তাতে কিছু আসা যায় না। আল্লাহু আকবার! প্রিয় নবী যিনি রহমাতুলিল আলামিন, সমস্ত জাহানের জন্য তিনি রহমত, তিনি এ কথা বলছেন যে হজের সামর্থ্য থাকার পরেও যদি হজ আদায় না করে তাহলে সে অমুসলিম হয়ে মারা যাক, ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো আশা যাওয়া যায় না। তাই ওই সকল মুসলমানদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত, যাদের উপর হজ ফরজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, তারপরেও হজ করছে না, অবশ্যই হজ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। সূরা আলে ইমরানের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুদের নিন্দা জানিয়েছেন, সুদের প্রতি নিন্দা জানিয়ে এর ব্যাপারে মন্দ আলোচনা করা হয়েছে এবং এর থেকে বাঁচার আদেশ প্রদান করা হয়েছে। যেমন 130 নম্বর আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো এই আশায় যে তোমাদের সাফল্য অর্জিত হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুদকে যেমন বর্তমানে অনেক সাধারণভাবে নেওয়া হয়, ঠিক সেভাবে সুদকেও অনেক সাধারণভাবে নেওয়া হইত। ওই সময়কার ইহুদিরা অমুসলিমরা বলতো, যেভাবে ব্যবসা হালাল ঠিক সেভাবে সুদও হালাল, যেভাবে আমরা একটি পণ্যকে 100 টাকায় বিক্রি করলাম বা 100 টাকায় ক্রয় করলাম, ক্রয় করে 110 টাকায় বিক্রি করে দিলাম, ঠিক সেভাবেই কাউকে আমি 100 টাকা কর্জ দিলাম আর ফেরত নেবার সময় 10 টাকা বেশি নিলাম, তো এইভাবে আমারও 10 টাকা মুনাফা হইলো এবং যার কর্জের প্রয়োজন ছিল তারও মুনাফা হয়ে গেল কিছুটা, সেও 100 টাকা পেয়ে গেল। তো এইভাবে তারা অজুহাত দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে তো হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করা হয়েছে। তো আজকেও যারা সুদ ভক্ষণ করে, সুদ আহার করে, সুদের লেনদেন করে, তাদেরকে এ থেকে বাঁচা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুদের শাস্তির ভয়াবহতা নিয়ে ইরশাদ করেন যে মেরাজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো বড় ছিল, মানে যাদের পেট অনেক বড় ছিল এবং এই পেটের ভিতরে অনেক সাপ ছিল যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। তো আমি বললাম, হে জিবরিল, এরা কারা? তখন তিনি উত্তর দিলেন, এরা আপনার উম্মতের মধ্যে সুদখোর লোক, এরা সুদ আহার করত, তাই আল্লাহ রাব্বুল আলামিন এদের পেটকে বড় করে এদের পেটের মধ্যে সাপ ভরে দিয়েছে, যে সাপ তাদেরকে কামড়াচ্ছে এবং তারা কষ্ট পাচ্ছে। এছাড়া আরও অসংখ্য হাদিসে মুবারাকা সুদের ব্যাপারে রয়েছে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করে সে যেন 36 বার ব্যভিচার করেছে, জিনা করেছে, নাউযু বিল্লাহ মিন যালিক। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদের গুনাহের স্তর বা মাত্রা 73টি, এর মধ্যে সবচেয়ে হালকা অল্প গুনাহ এমন যে কেউ যেন নিজের মায়ের সাথে ব্যভিচার করেছে, নাউযু বিল্লাহ মিন যালিক, যে সুদ আহার করলো সে এমন যেন নিজের মায়ের সাথে ব্যভিচারী করেছে। তো সুদকে এত ঘৃণা এবং জঘন্যতম অপরাধ হিসাবে ধরা হয়েছে আমাদের ইসলামের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম ঘোষণা করেছেন। তো আমাদেরও উচিত এই হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো এই ছিল দর্শক সূরা আলে ইমরানের কিছু বিষয়বস্তু এবং সূরা আলে ইমরানের ব্যাপারে কিছু আলোচনা যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বয়ান করেছেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যা শুনেছি এর থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুক এবং তা স্মরণ রেখে অপরের নিকটও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।